السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অংশগ্রহণ করেছেন, জমায়েত হয়েছেন, সমাবেত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর আলোচনা তারাই শুনতে পারে, তাদের কাছে ইন্টারেস্টিং সাবজেক্ট হিসাবে বিবেচিত হয়, যাদের অন্তরে নবী আলাইহি সালাতু ওয়াসালামের প্রকৃত ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মহাব্বত রয়েছে, যাদের অন্তরে নবী আলাইহি সালাতু ওয়াসালামের কোনো ভালোবাসা নেই, তারা নবী আলাইহি সালাতু ওয়াসালামের আলোচনা শোনার চেয়ে নভেল নাটক পড়া এবং ইন্টারনেটের বিভিন্ন মুখরোচক আলোচনা শোনা এবং পড়া, এটি তাদের কাছে বেশি ইন্টারেস্টিং সাবজেক্ট বলে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে যেন নবীর ভালোবাসায়, প্রেম, প্রীতিতে ভরপুর করে দেন। আমরা ধারাবাহিক আলোচনায় পৌঁছে গিয়েছিলাম দশম হিজরিতে। দশম হিজরির সবচেয়ে আলোচিত ঘটনা হল হজ্জাতুল ওয়াদা বা নবী আলাইহি সালাতু ওয়াসালামের বিদায় হজ। বিদায় হজে নবী আলাইহি সালাতু ওয়াসালাম যে মানব জাতির জন্য এক অনুপম আদর্শ রেখে গিয়েছেন, মানব জাতির জন্য যে এক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, মানব জাতির জন্য এক শরীয়ত রেখে গিয়েছেন, কমপ্লিট দিন রেখে গিয়েছেন, এই দিক দিয়ে বিবেচনা করলে হজ্জাতুল ওয়াদার তাৎপর্য অত্যধিক বেশি। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম জীবনে কয়টি হজ করেছেন এবং উমরা করেছেন, এটি হলো একটি আলোচিত বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মদিনাতে হিজরত করার পরে মাত্র একটি হজই করেছেন, এর মাঝে ঐতিহাসিকদের কোনো দ্বিমত নাই। তার আগে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোনো কোনো ঐতিহাসিকদের মতে তিনবার উমরা পালন করেছেন। বুখারীর রাওয়ায়েতে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়েতে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মোট চারটি উমরা আদায় করেছেন, এর প্রতিটি ছিল যিলকাদ মাসে। আর শুধু হজের সঙ্গে আদায়কৃত যে উমরাটা হয়েছিল সেটি ছিল যিলহজ মাসে। এবং অন্যান্য রাওয়ায়েতে আসছে, ইউনুস সে রাওয়ায়েত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপর তিনটি উমরা করেছেন, তার মাঝে একটি উমরা শাওয়াল মাসে ছিল আর দুটি ছিল যিলকাদ মাসে। এবং হজের সঙ্গে যে উমরাটি আদায় হয়েছিল এই উমরাটা কেউ গণনায় আনে না। যারা হজ্জে তামাত্তু অথবা হজ্জে কিরান আদায় করে থাকেন, সেই হজের মাঝে হজ এবং ওমরা দুটি একই সফরে সমন্বয়ভাবে করতে হয়, সেই জন্য এই ওমরাকে কেউ গণনা করেন না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোর মাঝে সামঞ্জস্য এভাবে সৃষ্টি করেছেন, যারা চারটি ওমরা বলে বলেছেন তারা হজের ওমরাটি কাউন্ট করেছেন, আর যারা নাকি তিনটি ওমরা হুজুর করেছেন বলে বর্ণনা দিয়েছেন তারা হজের ওমরাটি কাউন্ট করেননি, হজ ছাড়া তিনটি ওমরা হুজুর পালন করেছেন। আর ইসলামের প্রাথমিক পর্যায়ে নবী আলাইহিসসালাম হিজরতের আগেও তখন হজ পালন করেছেন, তবে সেই হজ তখনও পর্যন্ত পৌত্তলিকদের সাথে মিশে করতে হয়েছে। হজের মৌসুমে নবী আলাইহিসসালাম মিনার ময়দানে মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে দীন ইসলামের বাণী পৌঁছিয়েছেন। নবী আলাইহিসসালামের সঙ্গে মিনার ময়দানেই তো মদিনাবাসী আনসারদের সঙ্গে গোপনে সাক্ষাৎ হয়েছিল, সেখান থেকেই তো মদিনাতে হিজরতের পথ আল্লাহ রব্বুল আলামিন সুগম করে দিলেন। তাহলে এর দ্বারা প্রতীয়মান হয় যে নবী আলাইহিসসালাম হিজরতের পূর্বেও হজ আদায় করেছিলেন, কিন্তু সেই হজগুলো ইসলামী পরিবেশে ছিল না, সেখানে মুশরিকদের পরিবেশ বিরাজমান ছিল, মুশরিকদের প্রাধান্যতা বিরাজমান ছিল, পুরোহিতরা নিয়ম নীতি নির্ধারণ করত এবং বিভিন্ন জায়গায় স্বয়ং কাবা শরীফে পর্যন্ত 300টির ঊর্ধ্বে হল মূর্তি স্থাপন করে রেখেছিল তারা। সেই একটি কুফুরি পরিবেশে নবী আলাইহিসসালামকে সেই হজগুলো পালন করতে হয়েছিল, আর শেরক মুক্ত, কুফুর মুক্ত, মূর্তি মুক্ত, পুরোহিত মুক্ত, সম্পূর্ণ ইসলামিক আঙ্গিকে, ইসলামিক পরিবেশে, ইসলামিক এনভায়রনমেন্টে যে হজটি পালন করেছেন সেটি হল মদিনাতুত তাইয়েবাত থেকে জীবনে একটিবারই সেই হজ আদায় করেছেন, যেটি নাকি দশম হিজরির জিলহজ মাসে তিনি সেই হজটি আদায় করেছেন। সেই জন্য এই হজটিকে বিভিন্ন নামে ঐতিহাসিকরা নামকরণ করেছেন, কেউ কেউ এই হজকে হজ্জাতুল বালাগও বলেন, হজ্জাতুল বালাগ। হজ্জাতুল বালাগের অর্থ হল প্রচার অভিযানের হজ। এই হজে নবী আলাইহিসসালাম জীবনের শেষ প্রচার অভিযান তিনি চালিয়েছেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশীয়, বিভিন্ন কালারের, বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন কালচারের, বিভিন্ন কাস্টমের মানুষদেরকে হজের মৌসুমে নবী আলাইহিসসালাম জীবনের সব কিছু উজাড় করে শেষ ভাষণগুলো তিনি দান করেছেন এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন, এবং এত বড় সমাবেশে নবী আলাইহিসসালাম ইতিপূর্বে আর কখনো দিন প্রচার করতে পারেননি। হজ্জাতুল ওয়াদার দিনে নবী আলাইহিসসালামের সঙ্গে 140,000, কোনো কোনো রাওয়ায়েতে 145,000, কোনো কোনো রাওয়ায়েতে প্রায় 200,000 সাহাবিদের সামনে নবী আলাইহিসসালাম দিনের ভাষণ দিয়েছেন, দিনের আলোচনা করেছেন এবং ঐতিহাসিক হজ্জাতুল ওয়াদার সেই খুতবা দান করেছেন। নবী আলাইহিসসালাম এত বড় সমাবেশে দিন প্রচারের সুযোগ ইতিপূর্বে আর কোনো সমাবেশে ঘটেনি, এই জন্য এই হজের একটি নাম হল হজ্জাতুল বালাগ। অনেকের কাছে হয়তো এই নামটি বড়ই নতুন নাম। আবার এই হজটিকে বলা হয় হল হজ্জাতুল ইসলাম। হজ্জাতুল ইসলাম অর্থাৎ হল ইসলামের হজ। ইসলামের হজ কেন বলা হয়? যে নবী আলাইহিসসালাম মদিনা হতে ইসলামের বিধানে অন্তর্ভুক্ত হজ রূপে এটি হল প্রথম হজ। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে এর আগের বছর হজ পালন হয়েছিল সেখানেও পূর্ণাঙ্গ ইসলামিক পরিবেশ বিরাজমান ছিল না, সেখানেও কিছু কিছু অন ইসলামিক কার্যকলাপ ছিল, সেখানেও শুধু মুসলমানরা ছিল না, সেখানে আরবের মুশরিকরাও হজ পালন করতে এসেছিলেন, সেই জন্য সেই হজগুলো মিশ্রিত হজ, মুসলমানও ছিল, নন মুসলমানও ছিল। আজকে যেমন হিন্দু ভাইরা দাবি করতে পারেন যে মিশ্রিত পূজা, মিশ্রিত পূজার অর্থ হল কি, সেখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলমান ভাইয়ের সংখ্যা বেশি থাকে, মুসলমান ভাইরাও সেখানে যান, মুসলমান ভাইরা কেউ তামাশা দেখেন, কেউ তাদের ভোট কালেকশনের জন্য যান, কেউ তাদের সঙ্গে অন্যান্য বিভিন্নভাবে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছেন, এই জন্য সেখানে গিয়ে থাকেন। সেই জন্য তারা বলতে পারেন যে এই এখন হলো মিশ্রিত পূজা, অর্থাৎ হলো মুসলমান হিন্দু সবাই মিলে করে। আফসোসের ব্যাপার, মুসলমানদের ঈদে কেউ আসে না, মুসলমানদের কোরবানি দেখতে কেউ আসে না, আর বেহায়া বেশরম, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, নিজের গাইরত নাই, গাইরতহীন হয়ে গেছে যে অন্য ধর্মের পূজার মধ্যে যে বসে থাকে। মুসলমান জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন। এই জন্য ইসলামের হজ বলা হয় যে সম্পূর্ণ ইসলামিক পরিবেশে এই হজটি হয়েছিল। আর সবচাইতে যেটি আলোচিত নাম হল এই হজের, হজ্জাতুল ওয়াদা, অর্থাৎ হল বিদায় হজ। দেখুন এই শব্দটি আমাদের দেশের মানুষেরা অধিকাংশই উচ্চারণ করে ভুল উচ্চারণ, বলে হজ্জাতুল বেদা, আসলে হজ্জাতুল বেদা না, হজ্জাতুল ওয়াদা। ওয়াওর উপর হলো জবর দিয়ে, ওয়াওর উপর ফাতা দিয়ে হজ্জাতুল ওয়াদা, অর্থাৎ হলো বিদায় হজ। কেন বিদায় হজ? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এর পরে আর হজ করা তার সৌভাগ্য নসিব হয়নি। নিজের তীরধানের সুসংবাদ তিনি এই হজের মৌসুমেই তিনি দান করেছিলেন, সাহাবা ইকরামদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, ধর্ম কমপ্লিট হয়ে যাওয়ার আয়াত এই হজেই নাজিল হয়েছিল। সেই জন্য এই হজটাকে বিভিন্ন কারণে জীবনের শেষ হজ, আর কখনো তিনি এই আরাফাতের ময়দানে খুতবা দিতে আসতে পারেননি, মিনার ময়দানে আর আসার সৌভাগ্য তার নসিব হয়নি। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন, সেই জন্য জীবনের শেষ হজ বলে এটিকে বিদায় হজ বলা হয়। এই তিনটি নামে এই হজটি হল নামকরণ করা হয়েছে। দেখুন এই হজ, হজ্জাতুল ওয়াদা অথবা বিদায় হজ, আমরা যেটাই বলে থাকি, এই দশম হিজরিতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে হজটি আদায় করেছেন, আসলে দশম হিজরির অধিকাংশ সময়টি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন স্থানে প্রচারক পাঠাতে এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিদেরকে গ্রহণ করতে এবং তাদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতেই ব্যস্ত ছিলেন। এই বৎসরই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে পারিবারিক এক দুর্ঘটনা ঘটে যায়, যেই দুর্ঘটনার কারণে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আন্তরিকভাবে অনেকটা মর্মাহত হয়ে যান। যেমন তিনি মর্মাহত হয়েছিলেন যেই হিজরতের পূর্বে, যেই বৎসরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন, সেই বৎসরে কিছুদিন পরে আবু তালেবও ইন্তেকাল করেছিলেন, সেই জন্য সেই বৎসরের নাম দিয়েছিলেন নবী আমুল হুজন, অর্থাৎ হল দুঃখ দুর্দশা, চিন্তা চেতনা ভাবনা এর বৎসর। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এইবারও মর্মাহত হলেন। পারিবারিক জীবনের এই দুর্ঘটনাটি কি? নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একমাত্র পুরুষ পুত্র অর্থাৎ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি এই বৎসরেই ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 17 কিংবা 18 মাস। এর আগে তো আরো দুটি সন্তান ছিল, পুরুষ ছেলে ছিল, ছেলে সন্তান ছিল, তারা তো আগেই মারা গেছেন, কিন্তু তিনি এই বয়সে উপনীত হয়ে মারা গিয়েছেন। পুত্রের তীরধানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্তরে দারুণ আঘাত লেগেছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পুত্রের শয্যা পাশে বসে নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছিলেন, নবী হয়েও তিনি পুত্র শোকে শোকাহত হয়ে অশ্রু বিসর্জন দিতে শুরু করেছিলেন। সেই বৎসরে আর একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছিল, সেটি হল ইব্রাহিমের যেদিন মৃত্যু ঘটে, মৃত্যুর ঘটনা ঘটল সেই দিনই আবার ঘটনাক্রমে চন্দ্রগ্রহণ শুরু, সূর্যগ্রহণ শুরু হয়েছিল। তাই জনসাধারণের মাঝে একটি কথা আলোচিত হয়ে গেল, সেই কথাটা কি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বিয়োগে শুধু রসুল নিজেই মর্মাহত হননি, বরং এই প্রভাব প্রকৃতির উপর পড়েছে, প্রকৃতি পর্যন্ত বিমর্ষ ভাব ধারণ করেছে এবং প্রকৃতি পর্যন্ত সূর্যগ্রহণ পর্যন্ত হয়ে গেছে। এই সূর্যগ্রহণের কারণ তারা রসুলের সন্তানের ইন্তেকাল বলে তারা প্রচার করতে লাগলো, কানাঘুষা করতে লাগলো, বলাবলি করতে লাগলো লোকালয়ের মাঝে। নবী আলাইহিসসালামের কানে যখন একথা পৌঁছল, নবী আলাইহিসসালাম তখন লোকদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে নসিহত করলেন, সূর্যগ্রহণের সাথে আমার পুত্র বিয়োগের কোনো সম্পর্ক নেই, এটি হলো একটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আর সূর্যগ্রহণ এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন সমূহের মাঝে অন্যতম একটি নিদর্শন। সুতরাং আল্লাহ পাকের এই নিদর্শন তোমরা দেখেছ, এর সাথে পুত্র বিয়োগের কোনো সম্পর্ক নেই। দেখুন, বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম সাথে সাথে তাদেরকে ডেকে এই বেদাত থেকে শিরক, বেদাত থেকে তাদেরকে বারণ করলেন। আজকে যদি দুনিয়ার কোনো ভণ্ডা পীর হতো তাহলে মুরিদদেরকে বলতো যে দেখেছো দেখেছো, আমার পুত্র মারা গেছে, আমার কিবলা বাবা যেদিন মারা গেছে সেদিন সূর্য পর্যন্ত সহ্য করতে পারে নাই, সূর্যের ভিতরও গ্রহণ শুরু হয়ে গেছে। তখন এই পীরের কারামতি আরো হলো বেড়ে যেত, মুরিদরা এই পীরকে আকাশে পর্যন্ত তখন হলো উড়াত। কিন্তু নবী আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীতে এসেছেন সমস্ত মূর্খতা, অজ্ঞতার যুগের সমস্ত রীতি নিয়ম নীতি, অন্যায় অত্যাচারকে এবং আকিদা বিশ্বাসকে ধূলিসাৎ করে, ডেমলিশ করে, এগুলোকে উৎখাত করে ইসলামী আকিদা, ইসলামী বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্যই নবী দুনিয়াতে এসেছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালামের পুত্র যখন, পুত্র সন্তান মারা গেলেন, আরেকটি রওয়ায়েতে আসছে, তখন মক্কার মুশরিকরা তখন ঠাট্টা করে বলতেছিল, তোমাদের নবী হলো আবতার, লেসকাটা, এর বংশধর নেই। সুতরাং একে নিয়ে এত আলোচনা করার কিছু নাই, তিনি মারা যাবেন, তার মতবাদও শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই পরিপ্রেক্ষিতে সূরাতুল কাউসার নাজিল করেছিলেন, এটি একটি রওয়ায়েত আছে। সূরাতুল কাউসার কিন্তু আবার মক্কি সূরা, এটি মাদানী সূরা না। দুটি রওয়ায়েত দুই রকম আছে। তো নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তাদেরকে ডেকে সতর্ক করলেন, সেই জন্য যে কোনো একটি জায়গায় যদি কোনো শিরক বিদআত প্রতিষ্ঠিত হতে লাগে তখন সেখানে যে সমস্ত শীর্ষস্থানীয় ধর্মীয় লিডাররা থাকবেন, উলামায়ে কিরাম থাকবেন, আইম্মায়ে কিরামরা থাকবেন, তাদের উপর ইমানি দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে একটি দায়িত্ব যে তারা জনগণকে সতর্ক করবেন। হ্যাঁ, তাদেরকে পিটিয়ে পিটিয়ে এখান থেকে সরানো তাদের দায়িত্ব নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে মানুষকে পিটিয়ে পিটিয়ে ইসলামের ভিতরে দীক্ষিত করবেন। সুতরাং ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, হে নবী, আপনাকে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনি আপনার দায়িত্ব আদায় করার পরে কে মানল আর কে মানল না, কে মেনে জান্নাতি হলো আর কে না মেনে জাহান্নামী হলো, এই সমস্ত ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এই জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জাহান আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে না, আপনাকে জিজ্ঞাসাবাদ করানো হবে না যে কেন এরা জাহান্নামে গেল, আপনি তো আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুতরাং কোথাও কোনো শিরক বিদআত যদি প্রতিষ্ঠিত হতে লাগে, সেই এলাকার ওলামায়ে কেরামদের ইমানে দায়িত্ব হয়ে যায়, ওলামায়ে কেরাম জনগণকে এই শিরক থেকে, পত্তলিকৃতার থেকে, অনইসলামিক কার্যকলাপ থেকে তাদেরকে হলো দূরে সরিয়ে দিবেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে গেছেন, রসুলের জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্তিম সময় ঘনিয়ে আসছে। এই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিজে হজ পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। দিলকদ মাসে নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিজের হজ পালন করার ইচ্ছে ব্যক্ত করলেন। রসুলের এই ইচ্ছে ব্যক্তটা একদম আল জাজিরার সংবাদের মতো ক্ষণিকের ভিতর মক্কা মদিনা আশেপাশে সব অঞ্চলের মধ্যে এ খবর ছড়ে গেল। সে যুগে আবার আল জাজিরা ছিল না। আবার এটা মনে করবেন না যে হুজুর আবার আল জাজিরা কোথার থেকে বের করে নিয়ে আসলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহি সালাতু ওয়াসালামকে তার ঘরের জন্য আহ্বান করেছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দেখতে দেখতে লোকেরা নবীর সঙ্গে হজ করবে, নবীর সান্নিধ্যে হজ ব্রত পালন করবে, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতার মাঝে এক আনন্দের ঢেউ নেমে গেল। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, চারিদিকে শুধু খুশি আর খুশি, চারিদিকে শুধু হজের প্রস্তুতি যে চলো রসুলের সঙ্গে হজ করব। এবং সেই হজে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার স্ত্রীদেরকেও হজ আদায় করার জন্য তিনি পারমিশন দিয়ে দিলেন যে স্ত্রীগণ নবী আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে এই বছর হজ করতে যাবেন। এই হজেই হজ্জাতুল ওয়াদাতেই উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে হজ করার জন্য রওনা দিয়েছিলেন। এবং আজকে যে মসজিদে আয়েশা আপনারা যারা হজ করেছেন মক্কাতুল মুকাররমায় যে দ্বিতীয় উমরা করতে গেলে যেই মসজিদ থেকে ইহরাম বেঁধে আসতে হয় সেই জায়গাটির নাম হল হজরতে মসজিদে আয়েশা। এটা হলো হুদুদ হেরেমের বাউন্ডারির বাইরে। ইনশাআল্লাহ আমরা হজের আলোচনা করতে গিয়ে ইনশাআল্লাহ হজের শেষের দিক দিয়ে হজরতে আয়েশার এই ঘটনা আছে এবং এই মসজিদের নাম কেন আয়েশা মসজিদ করা হলো সেই আলোচনা আমরা পরে করব। নবী আলাইহি সালাতু ওয়াসালাম দিলকদ মাসের পাঁচ দিন অথবা চার দিন বাকি থাকতেই নবী আলাইহি সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। নবীর হজের যাত্রা শুরু হয়ে গেল। দিলকদ মাসের চার দিন বা পাঁচ দিন বাকি আছে। দুই সপ্তাহ পর্যন্ত রাস্তায় অবিরাম যাত্রা চলতে থাকে। দূরত্ব তো কম নয়, 460 কিলোমিটারের মতো। এই 460 কিলোমিটার পথ দুর্গম মরুভূমির পাহাড়ি উপত্যকা দিয়ে দুর্গম রাস্তাকে অতিক্রম করে যাওয়া এটা সহজ ব্যাপার ছিল না। উটের পিঠে উঠে, কেউ গাধার পিঠে, কেউ ঘোড়ার পিঠে, কেউ খচ্চরের পিঠে বাহন নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। আর মদিনাতুত তাইয়্যিবাত থেকে মক্কাতুল মুকাররমায় গিয়ে তারা পৌঁছলেন হল জিলহজ মাসের পাঁচ তারিখে। জিলহজ মাসের পাঁচ তারিখে নবী আলাইহি সালাতু ওয়াসালাম মক্কাতুল মুকাররমা থেকে মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছলেন। তাহলে পাঁচ দিন আগে রওনা দিয়েছেন, পাঁচ তারিখে গিয়ে পৌঁছেছেন। সুতরাং দশ দিন দশ রাত তাদের এই রাস্তা অতিক্রম করতে লেগেছে। নবী আলাইহিসসালাম যখন নাকি রওনা দিয়েছেন, লক্ষাধিক সাহাবি হুজুরের সঙ্গী হয়েছেন এবং পথের থেকেও সাহাবায়ে কেরাম যে যেখান থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তারাও অংশগ্রহণ করেছেন। এবং ইয়ামান থেকে, হাদারামাউত থেকে, সানআত থেকে, জিদ্দাত থেকে, অন্যান্য জায়গা থেকে, নাজরান থেকে, তায়েফ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা দলে দলে এসে নবী আলাইহিসসালামের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এই অবস্থায় নবী আলাইহিসসালাম মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুত তাইয়্যিবাত থেকে যাত্রা শুরু করলেন। মদিনাতুত তাইয়্যিবাত থেকে যখন নবী আলাইহিসসালাম যাত্রা শুরু করলেন, এই যাত্রা শুরু করার সময় নবী আলাইহিসসালাম তখন প্রথম গিয়ে জুলহুলাইফাতে তিনি অবস্থান করলেন। জিলকাদ মাসে তিনি পাঁচ দিন বাকি থাকতে রওনা দিলেন, সকালবেলায় মদিনা ত্যাগ করেছেন। মদিনাতে ত্যাগ করার আগে নবী আলাইহিসসালাম ভালো করে উত্তম রূপে গোসল করেছেন। গোসল করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুলহুলাইফাতে চলে গেছেন। সেখানে গিয়ে নবী আলাইহিসসালাম রাত্রি যাপন করেছেন জুলহুলাইফাতে। জুলহুলাইফাতে রাত্রি যাপন করে নবী আলাইহিসসালাম হজের জন্য, পরের দিন যাত্রার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। সেখানে গিয়ে যাত্রার পূর্বে নবী আলাইহিসসালাম জুলহুলাইফাতে একটি মসজিদের অপর প্রান্তে একটি গাছ ছিল, একদিকে তো মদিনার দিকে, সেটি হল উত্তর দিক, আর দক্ষিণ দিকে একটি গাছ ছিল। নবী আলাইহিসসালাম এই গাছের পার্শ্ববর্তী পথ দিয়ে সেখানে হল যাত্রা, সেখানে গিয়ে তাঁবু স্থাপন করলেন। নবী আলাইহিসসালাম নিশি যাপন করলেন জুলহুলাইফাতে। হজের জন্য তিনি বাহন সঙ্গে নিয়ে গেলেন, কোরবানির পশুকে সাথে নিয়ে গেছেন। কোরবানির পশুকে বলা হয় হল হাদি, এবং কোরবানির পশুকে তখন হল তৎকালীন যুগে মার্ক করে নেওয়া হতো, কানে মার্ক, গলায় মার্ক করে নেওয়া হতো। নবী আলাইহিসসালাম এই বছর যে কোরবানির সহ হজ করবেন, হাদি সাথে নিয়ে গেছেন, এই জন্য নবী আলাইহিসসালাম হজের যখন নিয়াত করলেন তখন নবী আলাইহিসসালাম হজ্জে কিরানের নিয়াত করেছিলেন। এখান থেকে আমাদের একটি জিনিস সচরাচর জানা উচিত যে হজ হল সর্বমোট তিন প্রকারের। প্রথম প্রকারের হজের নাম হল হজ্জে ইফরাদ। এক সফরে শুধুমাত্র হজ হবে, কোনো ধরনের উমরা থাকবে না, তাকে বলা হয় হল হজ্জে ইফরাদ, সিঙ্গেল হজ, ডবল হজ না। ইফরাদের অর্থ হল সিঙ্গেল, সিঙ্গেল হজ। এটি কাদের জন্য? এটি হল মক্কাতুল মুকাররমার যারা নাকি বসবাস করেন, মক্কার অধিবাসীদের জন্য হল হজ্জে ইফরাদ। এই হজ্জে ইফরাদ এর ভিতরে কোনো ধরনের কোরবানি নাই, হজ্জে ইফরাদের ভিতর কোনো ধরনের কোরবানি করতে হয় না, যেহেতু উমরা হয় না। আর দ্বিতীয় প্রকার হজ, তাকে বলা হয় হল হজ্জে তামাত্তু। ফমান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি ফমান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়াসাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। যারা নাকি একই সফরে হজ এবং উমরা দুটি আমলই করে আসতে চান। যেই ব্যক্তি ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি, উপকৃত হতে চান হজ এবং উমরা একই সফরে অন্তর্ভুক্ত করে, তাদের জন্য ওয়াজিব হল ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তাদের উপর ওয়াজিব একটি কোরবানি তাদেরকে করতে হবে। কোরবানি দেশের থেকেও নিয়ে যেতে পারেন অথবা সেখানে কিনে নিয়ে যেতে পারেন। আর কেউ বিদেশ থেকে গিয়েছেন যারা মক্কাতুল মুকাররমার বাইরে অবস্থান করেন তাদের জন্য এই হজ, হজ্জে তামাত্তুর নিয়াত করেছে কিন্তু তার কোরবানির পশু কেনার মতো কোনো টাকা পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হজ্জে তামাত্তু করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কারণ বেচারা দূরদেশ থেকে এসেছে, দূরদেশ থেকে যখন এসেছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু বেশি অতিরিক্ত ফ্যাসিলিটিস দিয়েছেন, বেচারা হজও করুক উমরাও করুক। কারণ মক্কাতুল মুকাররমার যারা অধিবাসী তারা রাত দিনই উমরা করতে পারবে, এই বেচারা তো হয়তো জীবনে আর কোনোদিন আসতেও পারবেন না, সুতরাং হজ আর উমরা দুটি এই সফরে তারা করে যাক। তাহলে এখন গরিব মানুষ কোরবানির টাকা জোগাড় করার কোনো পন্থা নেই, তাহলে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিকল্প সহজ করে দিয়েছেন, সেটি হলো কি, ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যারা নাকি হজ্জে তামাত্তুর নিয়াত করে বের হয়েছে, ইহরাম বেঁধেছে হজ্জে তামাত্তুর নিয়াত করে কিন্তু তাদের কাছে কোরবানির পশু কোনো ব্যবস্থা নেই, তাহলে তাদের সর্বমোট হল দশটি রোজা রাখতে হবে। এই দশটি রোজা তাদের জন্য কোরবানির বিকল্প হিসাবে গণ্য করা হবে। এই দশটি রোজার মাঝে তিনটি রোজা হল হজের মৌসুমে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি, হজের মৌসুমে তারা তিনটি রোজা রাখবে। উত্তম হল 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, যারা নাকি এই রোজা রাখবে তাদের জন্য এটা হলো উত্তম। আর যাদের কোরবানির পশু আছে তারা আবার 9 তারিখে রোজা না রাখা হলো তাদের জন্য উত্তম। ওয়াসাবাতিন ইদা রাজাতুম, আর হজের কার্য সম্পাদন করে যখন বাড়িতে ফিরে আসবেন তখন বাকি 7টি রোজা রাখবেন। হজের মৌসুমের 3টি রোজা আর বাড়িতে এসে 7টি রোজা, এই 7 আর 3 মিলে 10টি রোজা হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিলকা আশারাতুন কামিলা, এটি হল পূর্ণাঙ্গ 10, পরিপূর্ণ 10 রোজা বলে বিবেচিত হবে। এই 10 রোজা ইকুয়াল টু 1 কোরবানি। তবে দেখবেন যাদের কোরবানি করার সাধ্য আছে তারা যেন আবার এই বিকল্প পথ ব্যবহার না করি, বিকল্প চিন্তা যেন না করি, বরং তারা যেন নবী আলাইহিসসালামের হজ্জাতুল ওয়াদার নিয়ম নীতি মেনে আমরা যেন হজ করি। হজ্জাতুল ওয়াদাতে নবী আলাইহিসসালাম 63টি উট কুরবানি করেছিলেন। আমরা তো হাজিদেরকে যদি বলি যে অতিরিক্ত 1-2 কোরবানি করেন, কারণ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কোরবানি করতে পারবেন ঠিক, কিন্তু হারামে মক্কার ভিতর তো কোরবানি আপনার সম্ভবপর হবে না, সেই জন্য একাধিক কোরবানি করেন। অনেক ভাইয়েরা শোনেন, অনেক ভাই বোনরা শোনেন না, ওনারা মনে করেন যে হয়তোবা ওনাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি তো একটি সৌভাগ্যের ব্যাপার। সুতরাং যারা নাকি কোরবানি করতে সাধ্য তাদের জন্য এই বিকল্প না, যারা ওযু করতে সক্ষম তাদের জন্য তায়াম্মম নয়, যারা ওযু করতে অক্ষম তারাই কেবলমাত্র তায়াম্মম করতে সক্ষম হবে, যারা কোরবানি করতে অক্ষম তারা রোজা রাখবে, আর যারা নাকি কোরবানি করতে সক্ষম তাদের রোজা দিয়ে এর বিকল্প আদায় করা সম্ভবপর হবে না। আর একটি হজ, তাকে বলা হয় হল হজ্জে কেরান। হজ্জে কেরান আর হজ একই রকমের, শুধু পার্থক্য হল একই। হজ্জে কেরান হজ্জে তামাত্তু আলারা করবে যখন তারা প্রথম মিকাত থেকে এহরাম এহরামের নিয়াত করবে সেই সময় শুধু উমরার নিয়াতে এহরাম করবে, হজের নিয়াত করবে না। এরপরে জিলহজ মাসের দিলহাজ মাসের 8 তারিখে তারা যখন নাকি মিনাতে যাবেন, যাওয়ার আগ দিয়ে তারা হলো মক্কাতুল মুকাররমাত থেকে হজের নিয়াত করে এহরাম বেঁধে তারপরে হলো তারা মিনাতে যাবেন। প্রথম যারা মিকাত থেকে এহরামের উমরার নিয়াতে এহরাম করেছিলেন তারা উমরা করে ফেলবেন, উমরা করে এরপরে পবিত্র হয়ে স্বাভাবিক জীবনযাপন সেখানে করবেন। আর যারা কেরানের নিয়াত করেছেন যাত্রাপথেই যখন মিকাত এসেছে, মিকাত থেকেই আপনাকে হজের নিয়াত কর, হজ এবং উমরা দুইটার জন্য টুগেদার একসাথে হলো তাকে নিয়াত করা লাগবে। এই নিয়াত করলে মক্কাতুল মুকাররমায় যখন গেলেন আপনি উমরা করে ফেললেন, উমরা করার পরে আপনি পাক হতে পারবেন না, কাপড় খুলতে পারবেন না, এহরাম খুলতে পারবেন না। এহরাম অবস্থায় আপনাকে মক্কাতুল মুকাররমায় অবস্থান করতে হবে। এরপরে যখন 8 তারিখে মিনাতে আপনি যাবেন নতুন করে আর নিয়াত করা লাগবে না, যেহেতু আপনার এহরাম বান্ধাই আছে। এরপরে হজ শেষ করে 10 তারিখে প্রথম হলো কঙ্কর নিক্ষেপ হবে, এরপরে কোরবানি হবে, এরপরে মাথার চুল মুন্ডন করে অথবা চুল কেটে এরপরে হজের দিন তাদেরকে 10 তারিখের দিন তাদের এহরাম খুলতে হবে। সুতরাং লম্বা টাইম এহরাম পরে থাকতে হবে। যদি কোনো ব্যক্তি কোরবানির পশু দেশের থেকে নিয়ে যায় তাদের জন্য শুধুমাত্র হজ্জে কেরান করার অনুমতি আছে, তারা হজ্জে তামাত্তু করতে পারবেন না এবং হজ্জে ইফরাদও করতে পারবেন না। যারা হজ্জে ইফরাদ করবেন তাদের জন্য কোনো কোরবানি লাগবে না, যেহেতু তারা হজ এবং উমরার দুই বেনিফিট এক সফরে নেননি, সুতরাং তাদের জন্য কোনো কোরবানি নাই, তাদের শুধু হজ আছে। আর যারা নাকি হজ আর উমরা একই সফরে দুটি করতে চান তাদের জন্য অতিরিক্ত হলো কোরবানি লাগবে। এই কোরবানি পশু যদি কেউ দেশের থেকে নিয়ে যান তাকে শুধুমাত্র হজ্জে কিরান করতে হবে। এত দীর্ঘ মাসআলা আপনাদেরকে এই জন্য বুঝালাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু মদিনাত তাইয়্যিবা থেকেই তিনি যাবার পথেই তিনি কোরবানির পশু সাথে নিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়ামানে ছিলেন, ইয়ামান থেকে এসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে জয়েন্ট হয়েছিলেন হজের ভিতরে, সেখান থেকেও তিনি কোরবানির পশু নিয়ে আসছেন। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের তামাত্তু বা ইফরাদ করার কোনো ধরনের সুযোগ ছিল না, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হজ্জে কিরান করেছেন। অনেক ভাই বোনদের আজকে হলো ইসলাম সম্পর্কে খুব সীমিত জ্ঞানের কারণে মিসকনসেপ্ট তাদের গ্রো আপ হয়েছে, তারা শরীয়তের কোনো কিছু না বুঝেই হঠাৎ করে একটা জিনিসকে বেদাত বলে ফেলে, একটা জিনিসকে সে এটা হলো ইসলাম পরিপন্থী বলে। আরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো হজ্জে তামাত্তু করেননি, হজ্জে ইফরাদ করেননি, এই জন্য হজ্জে ইফরাদ নবী করেন নাই বলে করা যাবে না নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হাদিকে সাথে নিয়ে গেছেন, হাদি অর্থাৎ হল কোরবানির পশুকে, হজের কোরবানিকে হাদি বলা হয় আরবিতে, এই কোরবানির পশুকে সাথে নিয়ে গেছেন, যে মক্কাতুল মুকাররমাতে উমরা আদায় করেছেন, উমরা আদায় করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহরাম খুলতে পারেননি যেহেতু কোরবানির পশু তার সাথে আসছে। যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম কোরবানির পশু সাথে নিয়ে যাননি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বলেছেন তোমরা যেহেতু পশু নিয়ে আসনি সেই জন্য তোমরা উমরা করার পরে তোমরা মাথা নাড়া করে অথবা চুল কেটে তোমরা ইহরাম থেকে পবিত্র হয়ে যাও। এরপরে 8 তারিখের দিন সকালে মিনাতে যাওয়ার আগে আবার তোমরা হজের জন্য নিয়াত করে নিবা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হজ্জে তামাত্তু করেননি, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে করার জন্য শিক্ষা দিয়ে গেছেন। সেই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সমর্থন থাকার কারণে যদিও হুজুর করেননি, এরপরেও এ কাজ করা যাবে। যেমন মাগরিবের আগে, মাগরিবের আদানের পরে, এরপরে ফরজের আগ দিয়ে দুই রাকাত সুন্নত নামাজ আছে, যেটি আরব দেশগুলোতে আরব ভাইরা আদায় করে থাকেন, অনারব দেশগুলোতে এর চর্চা নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম হোল লাইফেও মাগরিবের আজানের পরে ফরজের আগে দুই রাকাত সুন্নত পড়েননি, হোল লাইফ একবারও পড়েননি। কিন্তু অন্য সাহাবি, একজন সাহাবি আদায় করেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তা দেখেছেন, দেখে তাকে নিষেধ করেননি। রসুলের মৌন সমর্থনই শরীয়তের বিধান বলে গণ্য হয়। হুজুর নিজে আদায় করেননি, কিন্তু অন্য সাহাবি আদায় করছেন, হুজুর আদায় করতে দেখেছেন, দেখে চুপ ছিলেন। যদি এটি বেদাত হতো তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম নিষেধাজ্ঞা জারি করতেন, যে খবরদার এটা পড়তে পারবে না। হুজুরের নিষেধ না করাটাই প্রমাণ হল হুজুরের মৌন সমর্থন এর ভিতরে আছে। আর একেই বলা হয় হলো তাকরিরি হাদিস। হাদিস তিন প্রকার, কাউলি হাদিস। সবচাইতে শক্তিশালী হাদিস হলো কাউলি হাদিস, অর্থাৎ হলো নবী আলাইহিসসালাতু ওয়াসালাম জবান মোবারক দিয়ে যে কথাগুলো বলে গিয়েছেন শরীয়ত সম্পর্কে, এটিকে কাউলি হাদিস বলা হয়, সবচাইতে শক্তিশালী হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এগুলো সব কাউলি হাদিস। আর কিছু আছে হলো আমলি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কিভাবে রাখতেন, দাড়ি কতটুকু রাখতেন? অনেক মুসলমান আসছে যে দাড়িকে যে সেরে দিয়েছে, সেরে দিয়েছে হাল্লা যেদিকে নিয়ে যায়, দাড়ি যেতে যেতে অনেকের নাভি পার হয়ে গেছে, কাটাকুটার কোনো কথাবার্তা নাই। ইসলাম এ ধরনের দাড়ি পছন্দ করে না। নবী আলাইহিসসালাতু ওয়াসালামের দাড়ি মোবারক অধিকাংশ সময় দাড়ি মোসকেটে দিতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর এরকম করে ধরতেন, ধরার পরে বলতেন যে নিচের গোলা কেটে দাও। এটা হলো রসুলের আমলি হাদিস, রসুলের প্র্যাকটিক্যাল হাদিস। হুজুর বলেন নাই মুখে যে এতটুকু তোমরা রাখো। তাহলে এক দলের দাড়ি হলো নাভির পার হয়ে গেছে, আর এক দলের দাড়ি আছে, এগুলা দাড়ি রাখছে নাকি জুতা পালিশ করার ব্রাশ, আল্লাহ পাকি জানে। টুথপেস্টের আগায় যে ই গোলা আছে, প্লাস্টিক গোলা আছে, এগুলা খুব ছোট হয়। জুতা পালিশ করার ব্রাশের এগুলোও খুব ছোট ছোট হয়। দাড়ি মুখে নাকি এগুলা জুতা পালিশ করার ব্রাশ নাকি দাঁত মাজার ব্রাশ, তারাই ভালো করে জানে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম আমলি হাদিস দ্বারা দেখিয়ে দিয়েছেন যে এত বড় দাড়িও রাখা যাবে না, আবার এত ছোট করেও রা। এটি হলো আমলি হাদিস। আর আরেক ধরনের হাদিস হলো তাকরিরি হাদিস। কোন সাহাবিকে এই কাজ করতে দেখেছেন, দেখে হুজুর নিষেধ করেন নাই। যদি এই কাজ যদি বেদাত হতো নবী বসে থাকতেন না, সাথে সাথে সংশোধন করে দিতেন। যেমন ইব্রাহিম হুজুরের পুত্র ইন্তেকালের সময় মদিনার মানুষেরা বলাবলি করতে লাগলো যে রসুলের কলিজার টুকরা সন্তানের এন্তেকালের প্রভাব প্রকৃতির মাঝেও এসে গেছে, এই জন্য সূর্যগ্রহণ হয়েছে। এ কথা শোনার সাথে সাথে হুজুর সবাকে ডেকে নিয়ে তাদের বিশ্বাস সংশোধন করে দিলা যে আমার পুত্র মারা যাওয়ার সাথে এই চন্দ্র সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই। সূর্যগ্রহণ আল্লাহর বড় বড় কুদরতি নিদর্শনের একটি নিদর্শন, সুতরাং যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তোমরা দোয়া করবে এবং তোমরা গিয়ে সালাতুল কুসুফ সালাতুল খুসুফের নামাজ আদায় করবে আল্লাহর এই নিদর্শনের কারণে। সুতরাং বেদাতকে হুজুর সংশোধন করে দিতেন। অনেকে হুজুর করেন নাই এটাকে বেদাত বলে দেয়, অথচ এটা তাকরিরি হাদিস। এখন তারা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হাদিসের শ্রেণী বিভাদ কাকে বলা হয়, দেখবেন যে এটা আবার তারা বলবে যে এটা আবার কোন পশু, তাকরিরি হাদিস এটা আবার কোন পশুর নাম, কৌলি হাদিস এটা আবার কোন জানোয়ারের নাম, এটা বলবে। কিন্তু দেখবেন যে বেদাত বলে ফতুয়া দিতে কিন্তু তাদের মুখে আর বাধাটা দেয় না। মান আফতা বিগাইরি ইলমিন, যেই ব্যক্তি ফতুয়া দিবে এলেম ছাড়া, কেয়ামতের দিন তাদের আগুনের লাগাম পরিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। শরীয়ত আল্লাহ পাকের নির্ধারিত বিধানের নাম শরীয়ত, এখানে কারো কোনো পণ্ডিতি করার সুযোগ নাই। অনেকে এসে আমাকে জিজ্ঞেস করে, হুজুর অনেকে আয়াত জিজ্ঞেস করে, বলে হুজুর আপনার ওপিনিয়ন কি। আমি এক জায়গায় নিউ ইয়র্কে যখন ছিলাম, এই ধরনের একটা ডিসকাশনে আমি গিয়েছিলাম, যে দেখছি যাদের কোরআন হাদিসের কোনো নলেজ নাই বসছে, তারা তরজমা পড়তেছে, পড়ার পরে বলতেছে এই আয়াত সম্পর্কে আপনার ওপিনিয়ন কি, আপনার ওপিনিয়ন কি, যার যারটা তার তারটা বলতেছে, একজনের ওপিনিয়নের সাথে আর একজনের ওপিনিয়ন কোনো মিল খাচ্ছে না। আমি বল আমাকেও জিজ্ঞেস করলো যে হুজুর আপনার ওপিনিয়ন কি, আমি তখন বললাম এতক্ষণ পর্যন্ত আপনারা যা আলোচনা করেছেন এটা হলো জাহিলিয়াতের চরম পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন। কোরআন এবং সুন্নাতে আপনার ওপিনিয়ন বলতে কোনো বিধান নেই, কোনো সুযোগ নেই। তাহলে তো 1.8 বিলিয়ন মুসলমান দুনিয়াতে, এখন প্রত্যেকের চিন্তাধারা আলাদা, প্রত্যেকের ওপিনিয়ন আলাদা, তাহলে এক আয়াতের ব্যাখ্যা হয়ে যেতে হলো 1.8 বিলিয়ন। এরকম না, ইসলাম হলো শাশ্বত ধর্ম, কোরআন হলো অমোঘ আল্লাহর বিধান এবং নীতি, এখানে কোনো মানুষের পণ্ডিতে চলে না, কোনো মানুষের বাহাদুরি চলে না, কোনো মানুষের এখানে ওপিনিয়ন চলে না। আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহর রসুল যা বলেছেন, এটাই হলো কেবলমাত্র প্রকাশ করে দেওয়া, এর বাইরে কিছু নবীও এর বাইরে কোনো কথা বলতে পারেন নাই। যেমন হালাল হারামের অথরিটি নবীকে দেওয়া হয়নি, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাই নবী প্রকাশ করে দিবে, প্রচার করবেন সেটি, আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন সেগুলোকেই নবী আলাইহিসসালাম কেবলমাত্র লোকালয়ে সেগুলোকে তিনি দাওয়াত পৌঁছে দিবেন, হারামগুলোকে বলে দিবেন, মানুষকে বুঝিয়ে দিবেন, এটি হলো নবীর দায়িত্ব, কিন্তু অথরিটি তাকে দেওয়া হয়নি। আর আজকে আমরা দেখেন আমার ওপিনিয়ন না বুঝেই একটা ফতুয়া দিয়ে বসে, আর বেদাত যে এমন স্ট্যাম্প হয়ে গেছে আজকে, যেখানে সেখানে বেদাতের স্ট্যাম্প লেগে যাচ্ছে আজকে, এমন কি অজ্ঞ মানুষ হয়ে জীবনে সুরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে না, সেও যে বড় বড় আলেমের পিঠের উপর বেদাতের স্ট্যাম্প লাগা দিচ্ছে আজকে। কেয়ামতের দিন আগুনের লেগাম পরে জাহান্নামে টেনে নেওয়া হবে, এ ধরনের দায়িত্বহীন কাজ যদি আমরা করে থাকি। যাই হোক, নবী আলাইহিসসালাম রান হজ আদায় করেছেন, এর অর্থ এই নয় যে হজ্জে তামাত্তু হজ্জে ইফরাদ এটা হলো বেদাত, যেহেতু নবী করেন নাই, তাদের তো সংজ্ঞা একটাই নবী করেন নাই। নবী আলাইহিসসালাম এই যে ইসলামের একমাত্র হজ, যাকে ইসলামী হজও বলা হয়, তিনি আদায় করার জন্য দুল হুলাইফার থেকে তিনি এহরাম পরিধান করলেন। এহরাম পরিধান করার পরে মাথাকে সুন্দরভাবে আশ্রিয়ে নিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তার সঙ্গে। এরপরে নবী আলাইহিসসালামকে তৎকালীন যুগের পারফিউম, যেটা ছিল পারফিউম, নবীর মাথার উপর দিয়ে দেওয়া হলো এবং নবীর চেহারার মাঝে সুগন্ধি মাখলেন। সেই সুগন্ধিটা অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত বিরাজমান ছিল। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় এহরাম বান্ধার আগে যদি কেউ সুগন্ধি ব্যবহার করতে চায়, সুগন্ধি ব্যবহার করার অনুমতি আছে। তবে মা বোনদের জন্য এমন কোন সুগন্ধি ব্যবহার করা ঠিক নয় যার সুগন্ধিটা পর পুরুষের নাক পর্যন্ত গিয়ে পর পুরুষের ভিতর বিভিন্ন কুচিন্তার জন্ম দেয়। এই ধরনের সুগন্ধি হজের মৌসুমে হোক, নামাজে যাওয়ার সময় হোক, অথবা অন্য কোনো সময় হোক, বাইরে যাওয়ার সময় নারীদেরকে নিষেধ করা হয়েছে। এক মহিলা মসজিদে নববীতে নামাজ পড়তে আসছেন। নামাজ পড়তে আসার সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাজিত সম্রাট সেখানে বসে আছেন। মহিলা যে যাচ্ছে, মহিলা দূরের থেকে তার সুগন্ধির হযরত আবু হুরায়রার নাকে এসে লেগেছে। তিনি বললেন, এই মহিলা দাঁড়াও, তুমি এখানে কোথায় যাচ্ছ? মসজিদে নববীতে যাচ্ছি। কেন? নামাজ পড়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে ফিরে গিয়ে তুমি ভালো করে গোসল করো, তোমার এই সুগন্ধিকে দূর করে তারপরে আল্লাহর রসুলের মসজিদে নামাজ পড়তে আসো। আল্লাহর রসুল এভাবেই নির্দেশ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা স্বামীর সামনে যাওয়ার সময় একটু সাজাগোদার টাইম পায় না। সবচাইতে যেটা নাকি সেরা কাপড়, পচা কাপড়, যেটা দেখতে ভালো লাগে না, এগুলো পরে মাথাটাও আশ্রাবে না। একটু ক্রিম ট্রিম লাগিয়ে একটু সাজসজ্জাও করবে না স্বামীর সামনে। বাইরে যখন যাবেন, মাশা আল্লাহ, প্রত্যেকের ঘরে বিউটি পার্লার আছে। এই বিউটি পার্লারে বসলো, আধা ঘন্টা মেকআপ লাগছে, এরপরে কত ধরনের সুগন্ধি সরাছরি। লিফটে যদি ওঠে মনে হবে যে এখানে কি যেন এক ফুলের বাগান কিনা, এরকম সুগন্ধি লাগাইছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুশ্চরিত্র পুরুষদের নাকে এই সুগন্ধি যাচ্ছে, আর তারা কত রকমের হলো চিন্তা ভাবনা করে মনের জেনার শিকার হয়ে যাচ্ছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য নারীদেরকে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন, সাজসজ্জা যত প্রয়োজন আছে যত সাজতে পারেন স্বামীর সামনে সাজবেন। স্বামীর সামনে আপনার পোশাকের কোনো বিধিনিষেধ নাই, যে পোশাক খুশি। তাই বলে আবার অশালীন পোশাক যেন আমি না পরি, যেটা নাকি শিষ্টাচার বহির্ভূত। স্বামীর সামনে গহনা আমরা পরি না। গহনা পরি কবে? যেদিন পার্টি হয়। পার্টি হওয়ার পরে এই গহনার দিকে কেউ তাকাচ্ছে না, বড় বড় হার পরে আছেন। সেই জন্য অনেক সময় অনেক মা বোনরা এরকম করে গলা চুলকায়, গলা চুলকায়। গলা চুলকানো না, আসলে গলা চুলকায় না, এটা হলো কাপড়টা একটু সরিয়ে গহনাটা বাইর করে দেখাইতেছে যে এত বড় গহনা পরলাম, এরপরেও তুমি তাকাও না কেন, দেখো না কেন, এই উদ্দেশ্যও থাকে। হায় রে আফসোস। সেই জন্য আজকে দেখেন দাম্পত্য জীবনে পুরুষদের আজকে পরনারীর প্রতি আকৃষ্টতার এটিও একটি কারণ। শুধু পুরুষদের দোষ না, এখানে নারীদের বিরাট দোষ আছে। স্বামী দূরের থেকে আসবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমার স্বামী দূরের থেকে আসতেছে, ব্যবসার থেকে, বাণিজ্যের থেকে, সফর থেকে আসতেছে, তুমি সাজসজ্জা গ্রহণ করে তা বসে থাকো। তাকে আসার সাথে সাথে একটা লাল ভেটকি, যে একটা তুমি সালাম দিবা, যেন তার মন আকৃষ্ট হয়ে যায়। এই পুরুষের যেন অন্য নারীর দিকে মনই না যায়, এটা নারীদের দায়িত্ব। দেখুন, পুরুষের মন বড় হলো ঘোরাফেরার মন। আমি নিজেও একজন পুরুষ, সেই জন্য বলতেছি এই মনকে ধরে রাখার মতো পলিসি আপনাকেই গ্রহণ করা লাগবে। আজকে এই সমাজের দুর্ঘটনাগুলার কারণ অনেকগুলোর মাঝে এটিও। তবে হ্যাঁ, শরীর দুর্গন্ধ হয়ে যাবে, স্বভাবতই শরীর দুর্গন্ধ হয়ে যায়, বিশেষ করে গরমের দেশ হলে আরো বেশি হয়। সেখানে যদি ডিওডোরেন্ট আপনি ইউজ করেন অথবা এমন কিছু প্রসাধনী, একটু লোশন আপনি ব্যবহার করলেন যেটা কোনো সেন্ট নাই, অন্যের নাকে যাবে না, এগুলো কোনো দোষণীয় ব্যাপার নয়, এগুলো আপনি করতে পারেন। আবার কেউ কেউ আছেন মাশা আল্লাহ হজ করে আসছেন, হাজিয়ার টাইটেও লেগে গেছেন, মাশা আল্লাহ নখ দেখলে মনে হয় এটা কি ভাল্লুকের নখ নাকি মানুষের নখ, এক একদিন এক এক ডিজাইনের লাগা রাখছে, নেল পালিশ যে লাগাইছে মাশা আল্লাহ, যেন এগুলো তার সাজসজ্জাকে অনেক বর্ধিত করে দিয়েছে। আসলে এগুলো দিয়ে সাজসজ্জা বর্ধিত হয় না, কৃত্রিমতা দিয়ে কখনোই সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় না। খোদা প্রদত্ত যে সৌন্দর্য আছে এর কোনো তুলনা হয় না, অকৃত্রিম। এই যে নায়ক নায়িকারা দেখবেন যে যদি মেকআপ ছাড়া রাস্তায় আসে, কোনো পুরুষ তো দূরের কথা, কোনো কাপুরুষও তাদের দিকে তাকিয়ে দেখবে না। এই মেকআপ দিয়ে তারা হলো কৃত্রিমভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে মানুষের মন আকৃষ্ট করার জন্য, এটার নাম সৌন্দর্য না। আল্লাহ রাব্বুল আলামিন খোদা প্রদত্ত আপনাকে যে রূপ যৌবন দিয়েছেন এটাকে স্বামীর সামনে আপনি ফুটিয়ে তোলেন, এটাতে কোনো দোষ নাই। দেখেন কোন কথা থেকে কোন কথায় আমরা চলে যাচ্ছি, যাই হোক এই কথাগুলো বলা দরকার। দেখেন আজকে ভাইরা যে আজকে খুশি হচ্ছেন আর মা বোনরা যে গালি দিচ্ছেন আজকে, সুবহান আল্লাহ, দেখেন আপনারা গালি দেন আর রাগ করেন আর গোসা করেন, এটা হলো বাস্তবতা। সঠিক রোগ নির্ণয় করে যদি ঔষধ প্রয়োগ করা না যায় সেই রোগী কখনো ভালো হয় না। ওয়াস কেন লাগবে? আমাদের অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে, ভাইরাস ঢুকেছে অন্তরের ভিতরে, এই কি ভাইরাসটা অন্তরকে নষ্ট করে দিচ্ছে এই ভাইরাসকে নিয়োগ নির্ণয় করে এখানেই ওষুধ দিতে হয়। আজকে এই ভাইরাসটাই ঢুকছে আমাদের ভিতরে। আবার পুরুষরাও দেখবেন আছে, সব নারী পুরুষ ভাইরা যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, খুব ভালো করে শুনে রাখবেন, পৃথিবীর একজন নারীও এই ঢিলা মার্কা পুরুষদেরকে পছন্দ করেন না। প্রত্যেকটা নারী কামনা করে থাকেন স্মার্ট হাজব্যান্ড। কোন পুরুষ আছে দেখবেন যে বাড়িতে যে কাপড় চুপড় পলেছে মনে হয় যে এই মাত্র একটা কামলা বেডা এসে বসছে, তাহলে এই নারীর মন আকৃষ্ট হবে কি করে আপনার দিকে? স্বভাবতই তার মাইন্ড এদিক সেদিক যাবে। যখন একটা স্মার্ট পুরুষ দেখবে তখন মনে হবে এইটার হাতে বিয়ে না হয় এইটার হাতে বিয়ে হলেই ভালো ছিল, এটা তো কাপড় চুপুর যে পরে সেই কাপড় চুপুরের মাঝে মনে হয় কোনো দিন ইস্তেরি নাই, কোনো কিচ্ছু নাই। এই ধরনের পুরুষ কোনো নারী কামনা করে না। আমি নারী না কিন্তু নারীদের মাইন্ড রিড করতে পারি, সব নারীরা স্মার্ট পুরুষকে পছন্দ করে, সেই জন্য পুরুষরা স্মার্ট হয়ে থাকবেন। আপনার পুরান কাপড় আছে সেই পুরান কাপড় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্তারি দিয়ে একদম স্মার্ট হয়ে থাকবেন, কথাবার্তাতে স্মার্ট হবেন, চলন চলা চাল চলনে স্মার্ট হবেন, পুরুষত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এই জন্য আজকে দাম্পত্য জীবনে আমাদের অশান্তি হয়। নবী আলাইহিসসালাম শুধু নবী ছিলেন না, দুনিয়ার সবচাইতে স্মার্ট পুরুষ ছিলেন, হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুনিয়ার সবচাইতে স্মার্ট নারী ছিলেন হলেন আয়েশা সিদ্দিকা। সেই জন্য সমস্ত পুরুষকে নবী আলাইহিসসালামকে অনুসরণ করা লাগবে, সমস্ত নারীকে হযরত আয়েশার মতো হযরত আয়েশাকে অনুকরণ করা লাগবে, খাদিজাকে অনুসরণ করা লাগবে। সব নারী যদি খাদিজা আর আয়েশার অনুসারী হয়ে যায়, সব পুরুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে যায়, দুনিয়ায় আর কারো ফ্যামিলিতে আর দাম্পত্য কলহ থাকবে না। সেই জন্য পুরুষদের আর কিছু পুরুষ আছে হলো ঘর কোনা, এগুলা ঘরের থেকে বেরই হতে চায় না। এই পুরুষদেরকেও মহিলারা পছন্দ করে না। পুরুষ মানুষ যাবে বাইরে, কাজকর্ম করবে, সামাজিকতার মাঝে ব্যস্ত থাকবে, তারা হলো সোশ্যাল ওয়ার্ক করবে, তারা হলো কামাই রুজি করবে, এটা হলো সমস্ত নারীরা পছন্দ। হুজুরের স্ত্রীরা পর্যন্ত এটা চাইতেন। আর এই ঘর কোনা গোলাগো যে ঘরের মধ্যে ঢুকছে, দশ দিন পনেরো দিন বিশ দিনেও বের হয় না। এখন না করোনা, এখন তো স্বতন্ত্র কথা, এখন তো থাকার নির্দেশ গভর্নমেন্টের পক্ষ থেকেই, এখন থাকা দোষনীয় না। এরপরে করোনা গেলেও তো এগুলা বের হয় না, মাঝে মাঝে এগুলা সূর্যের আলো এক সপ্তাহেও দেখে না। এরকম পুরুষকে কোনো নারী পছন্দ করে না, সেই জন্য আমাদের দাম্পত্য জীবনে কলহ হয়। আজকে হজ্জাতুল বদার ওয়াজ করতে গিয়ে সামাজিকতার ওয়াজে চলে এলাম, যেহেতু জরুরি কথা। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন নবী আলাইহি সালাতু ওয়াসালামকে সেদিন সুগন্ধি মেখে দিয়েছিলেন ইহরাম পরার আগে, এবং এই সুগন্ধিটা বড় চমৎকার সুগন্ধি ছিল এবং ইহরাম পরার পর পর্যন্তও এটা টিকে ছিল। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম জহরের নামাজ আদায় করলেন জুল হুলাইফাতে। জহরের নামাজ আদায় করার পরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তালবিয়া পাঠ করলেন, লাব্বাইকা হাজ্জাতান ওয়া উমরাতান হাজ্জাতান লা রিয়া ফীহি ওয়া লা সুমআতা। হে আল্লাহ, এমন হজের নিয়াত আমি করলাম, সহিহ গ্রন্থে ইমাম বুখারীর সহিহ গ্রন্থে আছে হুজুর বলেছেন, হে আল্লাহ আমি এমন হজের নিয়াত করলাম যে হজ লোক দেখানো এবং খ্যাতি লাভের উদ্দেশ্য নয়, আল্লাহ শুধু তোমাকে রাজি খুশি করার জন্য আমি হজের নিয়াত করলাম। লাব্বাইকা হাজ্জাতান ওয়া উমরাতান, হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়া লা সুমআতা, যেখানে খ্যাতির কোনো নিয়াত নাই, অহংকারেরও কোনো নিয়াত নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখুন, প্রত্যেকটি ইবাদতের মাঝে রিয়া এসে যায়, অহংকার এসে যায়, যশ খ্যাতির উদ্দেশ্য এসে যায়, সবচাইতে বেশি আসে হলো হজের ভিতরে। নামাজের ভিতরও আসে লোক দেখানো ভাব, ইউরাউনান্নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা নামাজ যে পড়ে, এরা মানুষকে দেখানোর জন্য, খ্যাতির জন্য, নিজেদের ধন সম্পদ রক্ষা করার জন্য, গনিমতের মালের অংশ নেওয়ার জন্য তারা এই নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, ইল্লা কলিলা, কিন্তু এই দু এক মিনিট হয়তো করে, আমাদের নামাজের মতো। নামাজের ভিতর কোনো মন নাই, সেখানেও অহংকার আছে, দান খয়রাতেও অহংকার আছে, সবচাইতে বেশি অহংকার হলো হজের ভিতরে। এসেই হলো আলহাজ টাইটেল শুরু হয়ে যায়। এমন টাইটেল হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কেউ হজ করে এসে নিজের থেকে আলহাজ টাইটেল লেখা শুরু করে দিল, অথবা অন্য লিখেছে তার নামের সামনে, বড় মনে মনে খুশি হলো, তাহলে তার যে হজ হয়নি এটি হলো তার দলিল। মসজিদ প্রতিষ্ঠা করেছে, নিজে একাই চান্দা দিচ্ছে, নিজে একাই পুরো মসজিদটা করে দিচ্ছে, মসজিদের দেয়ালে নাম লিখে দিয়েছে যে অমোক দানবীর এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তার এই দান যে কবুল হয়নি এই লেখাটাই হলো তার দলিল। সেই জন্য আপনারা যারা আসহাবে বদরের মেম্বার হয়েছেন, অনেক মসজিদে অনেক প্রতিষ্ঠানে তাদের নাম লেখা থাকে বোর্ডের ভিতরে, মসজিদের দেয়ালে লেখা থাকে। আমাকে অনেকে প্রস্তাব দিয়েছিলেন, আমি বললাম যে এই মানুষগুলো বড় কষ্ট করে পয়সা দিয়েছেন। এই যে মা বোনরা, সেদিন মা একজন বোন হয়তোবা ওনার বিয়ের এই গহনাগুলো এত বড় এক সীতাহার দিয়েছেন, বেশ ওজনের, এবং কানের দুটি দুল দিয়েছেন তিনি, সেটাও বেশ বড় ওজনের, এবং এটি দিয়েই তিনি তৃপ্তি বোধ করেছেন। এটাকে চারটাখানি কথা বর্তমান মার্কেটে বাংলাদেশে 72,000 টাকা করে হলো স্বর্ণের ভরি, 3 ভরির কম হবে না, 3 ভরি স্বর্ণ তিনি আল্লাহর রাস্তায় হাসি মুখে দিয়ে দিলেন। এটাকে চারটাখানি কথা মনে করেছেন? হাতের বালা খুলে দেওয়া, কানের দুল খুলে দেওয়া, এটা ইজি নয়। যারা দিচ্ছেন কেন দিচ্ছেন? এই নাম লেখা, আমি নাম লিখে এদের এই দানটাকে নষ্ট করে দিব, এই ত্যাগকে আমি ধূলিসাৎ করে দিব, যে আমি বেঁচে থাকতে এরকম কোন দানবীর এটা দিয়েছে, কারো নাম এখানে লেখা হবে না। যিনি এটাকে মেনে নিয়ে আসহাবে বদরের সদস্য হতে পারবেন তিনিই হবেন, আর যিনি এটা মেনে নিতে পারবেন না, যিনি বোর্ডের উপরে নাম চান, নাম যশ চান, ওইরকম মেম্বার আমার দরকার নাই। সুবহানাল্লাহ, এত কষ্ট করে বেচারা নিজের পয়সা গুছিয়ে গুছিয়ে আল্লাহর ঘরে দান করছেন জান্নাতের আশায়, আমি তাদের নাম লিখে তাদের এই ইবাদতটাকে নষ্ট করে দিব? সুবহানাল্লাহ। এই শহরে কয়েকজন বোন আছেন, 30 ডিলের এদিকে থাকেন, আমি তাদের নাম গোপন রাখার জন্য বলছি না আপনাদেরকে। স্বামীরা তাদেরকে সামান্য সামান্য পয়সা দেন আল্লাহর রাস্তা তাদের হাত খরচের জন্য, সেই পয়সার থেকে সিংহভাগ তারা বাঁচিয়ে রেখে কয়েকজন বোন মিলে প্রতি মাসে আমাদের এই নতুন মসজিদকে, আল্লাহর ঘরকে প্রতিষ্ঠা করার জন্য $300 করে তারা প্রতি মাসে পাঠান, এভরি সিঙ্গেল মাসে তারা পাঠান। যারা আসহাবে বদরের অধিকাংশ সদস্য হলো আমাদের মা বোনরা, এই মা বোনরা গচ্ছিত পয়সা ছেলে মেয়েকে মাহরুম করে নিজে একটা প্রসাধনী না কিনে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন, কতটুকু ইখলাস এবং কতটুকু সুবহানাল্লাহ তাদের ত্যাগ এখানে আছে। শুধু মা বোনরা না, ভাইরাও যারা দিচ্ছেন তাদের কত জরুরত, মাসের শেষে কি পরিমাণ বিল আসে। আমাদের দেশে তো বিল শুধু মাসের শেষে একবার আসে, এখানে প্রত্যেক দিনই একটা দুইটা করে আসে। এত কিছুর পরেও এই ভাইরা যে আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য, শুধু এই মসজিদ না অন্যান্য জায়গায়ও তাদের দেওয়া লাগে, দিচ্ছেন, এত বড় ত্যাগ করছেন, তাদের এই ত্যাগ ধুলায় মিশিয়ে দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের উত্তম বিনিময় দান করবেন। সেই জন্য হুজুর হজের সময় নিয়াত করলেন, হাজ্জাতান লা রিআ ফিহা ওয়া লা সুমআতা, এমন হজ হে আল্লাহ আমাদের তৌফিক দান করো যেখানে লোক দেখানো খ্যাতি ও খ্যাতির কোনো উদ্দেশ্য নেই। ইমাম বুখারী আলাইহির রহমা সহির ভিতর এই হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবা ইকরাম, এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম সমস্বরে উচ্চস্বরে তালবিয়া পাঠ করলেন, নিজের বাহনের উপর উঠে বসলেন, ওঠার সময়ও তালবিয়া পাঠ করলেন, এরপরে যখন বাহন থেকে তিনি নামতেন তখনও তালবিয়া পাঠ করতেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকে সত্যই হজের সিনারি দেখলে আমার বুক ফেটে কাঁদা আসে। আমি প্রথম হজ করেছি 1997-এ প্রথম হজ করেছি, ওমরা এর আগে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। সেই সময়ের হজ হজ ছিল, যেখানে যাওয়া যেত শুধু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর এই বাণীতে তালবিয়ার দ্বারা আকাশ, মক্কাতুল মুকাররমা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান যেন মুখরিত হয়ে থাকত। আর এখন হাজিদের বলেও তালবিয়া মুখ দিয়ে বের করা যায় না। যেদিন থেকে সৌদি আরবে ঢুকেছে আল বাইক, বিদায় নিয়েছে লাব্বাইক, দেখবেন যে আল বাইকের দোকানে চিকেন ফ্রাইয়ের দোকানে কত বড় লাইন, কিন্তু আজকে হাজিদের মুখে আল বাইক আছে কিন্তু লাব্বাইক বিদায় নিয়ে গেছে। হজের মৌসুমে তালবিয়া শোনাই যায় না। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বানলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করলেন, 100,000 সাহাবি নবী আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে লাব্বাইক ধ্বনিতে জুলহুলাইফার আকাশ বাতাসকে মুখরিত করে ফেললেন। যাত্রা শুরু হয়ে গেল মক্কাতুল মুকাররমার দিকে। বাহনের উপরে বসে বসে তালবিয়া পাঠ করছেন, তাকবীর পাঠ করছেন, তাহলিল পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 100,000 সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছে। ওই সাহাবীরা কতই সৌভাগ্যবান যারা আল্লাহ রসুলের সঙ্গে হজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই সাহাবীরা কতই সৌভাগ্যবান আল্লাহ রসুলের প্রতি, আল্লাহ রসুলের নেতৃত্বে হজ আদায় করা, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটা সাহাবায়ে কেরামের পক্ষেই সম্ভব হয়েছিল। আজকে আমরা হজ করতে যাই, আল্লাহর রসুল থাকবে না, বিজ্ঞ আলেম যার তাকওয়া পরহেজগারী আছে, যিনি আপনাকে ভুল ফতোয়া দিয়ে আপনার হজ নষ্ট করবেন না, ট্রাস্ট করা যায়, তার নিজেরও আমল আখলাক আছে, এরকম আলেমের সাথ ছাড়া কেউ হজে যাবেন না। বহু কিছু করে ফেলবেন, দেখবেন যে এমন কাজ করে ফেলছেন যে হজই অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক কিছু। কিন্তু আজকে আফসোসের বিষয়, প্রত্যেকে হলো ইন্টারনেট বেস হয়ে গেছে, আলেমদের সাথেও হজে যেতে ইচ্ছুক না। আলেমরা নাকি বেশি করা, বেশি নাকি আইন কানুন দেখায়, এই জন্য নাকি তাদের সাথে হজ করা ই নয়, আরাম পায় না, নিজে নিজে হজ করে। কত মাসায়েলের মধ্যে যে তারা ত্রুটি বিচ্যুতি করে আসে, এত টাকা খরচ করে, এত স্যাক্রিফাইস করে মানুষ যায়, কিন্তু সঠিকভাবে হজ খুব কম মানুষই করে আসে। আগের যুগে হজের দ্বারা মানুষের জিন্দগি পরিবর্তন হয়ে যেত, আর এখন 50 বার হজ করে আসে, 40 বার হজ করে আসে, বছরে 3 বার ওমরা যায়, জিন্দগির কোনো পরিবর্তন হয় না, বরং কেউ কেউ হলো আগের চেয়ে অধপতনে নেমে যায়। আমি বহু মুসল্লিকে চিনি, হজে যাওয়ার আগে তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন, হজ থেকে আয়েশা আর মসজিদের আশপাশ দিয়ে হাঁটে না, কারণ হলো কি, তারা হাজি হয়ে গেছে, আর নামাজ দিয়ে কি করবে, এখন আর মসজিদে আসার প্রয়োজন হয়েছে, একদম বাইতুল্লাহিল হারাম দেখে আসছে, আর এই সাধারণ মসজিদে আর যাওয়ার প্রয়োজন আছে। শয়তান তাদেরকে ডাইভার্ট করে ফেলেছে। সেই জন্য হাজির হজের পরে যদি জিন্দগি পরিবর্তন না হয়, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে এটাই দলিল তার হজ কবুল হয়নি। আগে জামাতে নামাজ পড়ত না, এখন এসে আর জামাতে নামাজ ছাড়ে না, আগে বোরকা পড়তেন না, হজ করে আসছেন আর বোরকা ছাড়েন না, তাহলে বুঝতে হবে হজ কবুল হয়েছে, হজ ধরেছে তাকে। আর যদি দেখেন যে হজ করে আসার পরে আগে যতটুকু মডার্ন ছিল আর একটু বেশি মডার্ন হয়ে গেছে, তাহলে বুঝবেন যে হজ ধরেনি তাকে, অর্থাৎ হলো হজ কবুল হয়নি। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসালাম সর্বপ্রথম যে কাজটি করলেন, এহরাম বান্ধার পরে তালবিয়া পাঠ করলেন, সমস্বরে তালবিয়া আদায় করলেন, আকাশ বাকাশ মুখরিত হয়ে যাবে হাজিদের তালবিয়ার দ্বারা। এরপরে কাফেলা মদিনাতুত তাইয়্যিবার দিকে যাত্রা শুরু করলেন। একটু মাথার ভিতরে সবাই একটু চিন্তা করেন তো, হাজিদের একটি মোমেন একটি দ্রুপ, 100,000 মোমেন মক্কাতুল মদিনাতুত তাইয়্যিবার থেকে মক্কাতুল মুকাররমার দিকে হজ করতে যাচ্ছে, যার অগ্রভাগে রয়েছেন হজরতে আবু বকর, حضرت عمر، حضرت ابن مسعود، حضرت ابو ہریرہ، امہات المؤمنین گان، عائشہ صدیقہ، اور এই হজ কাফেলার ঝান্ডা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে রয়েছে। এই কাফেলাটি দুনিয়ার কোন কাফেলা? দুনিয়ায় বিচরণকারী জান্নাতি মানুষদের কাফেলা এটি। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে আর সৌভাগ্যবান মর্যাদাশীল আর কোনো কাফেলা হতে পারে না। এই কাফেলা নিয়েই নবী আলাইহিসসালাম মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা শুক্রবারে করব। আপনারা মনে রাখবেন, জুলহুলাইফা থেকে হুজুর কাফেলা নিয়ে মক্কায় দিকে রওনা দিলেন। হজ্জাতুল ওয়াদার আলোচনাটা দীর্ঘায়িত করব আমরা, পুঙ্খানুপুঙ্খানে প্রত্যেকটি অংশ যেন আমরা আলোচনায় আনতে পারি, এইভাবে আলোচনা করব যে কদিন লাগে। আগামীকালকে আপনাদের কোশ্চিন অ্যান্সারের দিন, আপনারা ইনশাআল্লাহ কিছু কোশ্চিন এসেছে, আর কারো যদি কোশ্চিন করতে ইচ্ছে করে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে info@ircan.com এই ইমেলেও পাঠাতে পারেন, অথবা যাদের কাছে আমার নাম্বার আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট মেসেজ করে আপনাদের কোশ্চিন পাঠাতে পারেন। দেখুন, আপনাদের কাছে একটি অনুরোধ খালি রাখব যে আপনারা কোশ্চিন পাঠাতে যথাসাধ্য চেষ্টা করবেন, প্রশ্ন বড় হোক কিন্তু আপনার জিজ্ঞাসার ওয়ার্ডগুলো যেন ছোট হয়, অল্প কথাতে আপনি প্রশ্ন বোঝানোর চেষ্টা করবেন। কেউ কেউ আছে এক কোশ্চিন হলো এক পাতা, এটা তো কোশ্চিন না, এটা পরীক্ষার খাতা। এই কোশ্চিন কে পড়বে, কে কখন আর উত্তর কখন দিবে, সেই জন্য কোশ্চিন এত লম্বা হয় না, কোশ্চিন ছোট হয়, ছোট কোশ্চিন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার যদি জানা থাকে আমি উত্তর দিব, জানা না থাকলে আপনাদেরকে সরাসরি আমি বলে দিব যে বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করবেন। আমি তো আসলে তলেবুল ইলম, নিজেকে তলেবুল ইলম মনে করি, কোরআন হাদিসের একজন স্টুডেন্ট মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে কোনো মৃত্যুর সংবাদ নেই, হয়তো পৃথিবীর আনাচে কানাচে অনেক ভাই বোনরা ইমান নিয়ে আজকে ইন্তেকাল করেছেন, অজানা ভাই বোনদের জন্যই আজকে আমরা দোয়া করব। আর অসুস্থ আছেন মাহমুদ হুসাইন ভাই, অসুস্থ আছেন, এরপরে আবু জর জুলকারনাইন ভাই, তার পুরো ফ্যামিলি করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের এক বন্ধু মানুষ তালুকদার ফ্যামিলি, পুরা ফ্যামিলি করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের মঞ্জু ভাই টরেন্টোতেই থাকেন, তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন, তার জন্য আমরা দোয়া করব। আরও দোয়া করব আমরা ইমতিয়াজ ভাইয়ের ফ্যামিলি করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য দোয়া করব। আমাদের শ্রদ্ধেয় বড় বোন হাবিবা আপা ক্যালিফোর্নিয়াতে আছেন, ওনার মা জননীর জন্য আমরা দোয়া করব। নিউ ইয়র্ক থেকে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন মুক্তমামা ক্যান্সার আক্রান্ত, ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন শিফা দান করেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما والحقنا بالصالحين إله العالمين رب العالمين يا الله আমরা যা কিছু আলোচনা করেছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিয়েন। ইলাহুল আলামিন, সব হাদিয়াটুকু তাজেদের মদিনায় পৌঁছে দিয়েন। যত সাহাবা তাবেঈন তাবে তাবেঈন, ইয়া আল্লাহ হজ্জাতুল ওয়াদায় অংশ গ্রহণকারী সাহাবাদের আরওয়া পাকে এর হাদিয়াকে পৌঁছে দিয়েন। ইয়া আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যত মোমেন মোমেনাত কবরবাসী হয়ে গেছেন তাদের আরো আপকের হাদিয়াকে পৌঁছে দিয়েন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরবাসী হয়ে গেছেন তাদের আরো আপকের হাদিয়াকে পৌঁছে দিন। ইলাহুল আলামিন, আল্লাহ যে সমস্ত মাইয়েতরা রিসেন্টলি মারা গেছেন তাদের আরো আপকের হাদিয়াকে পৌঁছে দিন। ইলাহুল আলামিন, যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করুন। যে সমস্ত অসুস্থ ফ্যামিলি এবং ব্যক্তিদের নামে দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন, আপনি তাদেরকে দারুশ শিফা থেকে শিফা দিয়ে দিন। আল্লাহ, আপনি তো ওই প্রভু যিনি ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া, ডাক্তার ছাড়া, মাধ্যম ছাড়াই ভালো করে দিতে পারেন। ইলাহুল আলামিন, মেহরবানি করে এই ভাই বোনদেরকে আপনি সুস্থ করে দিয়েন। আর যে সমস্ত ভাই বোনরা আল্লাহ এখনও সুস্থ আছেন, আমরা যারা সুস্থ আছি, এই সুস্থটাকে আপনি দীর্ঘায়িত করে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। ইলাহুল আলামিন, আমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, ইমানের সঙ্গে কালেমার সঙ্গে আমাদের মৌতটা নসিব করবেন। ইলাহুল আলামিন, তমাম দুনিয়ার থেকে বদ্দিনী হাওয়াকে আপনি খতম করে দিন, তমাম দুনিয়াতে দিনী হাওয়াকে আম করে দিন। যাদের অসচ্ছলতা আছে তাদেরকে সচ্ছলতা দান করুন, প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করুন, ফ্যামিলিতে বরকত দান করুন, স্বামী স্ত্রীর মাঝে পরস্পর আল্লাহ গভীর সম্পর্ক কায়েম করে দিন। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন। ইলাহুল আলামিন, ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ, যে সমস্ত মুমূর্ষু রোগীদের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের নাজমুল আজম ভাইয়ের ভগ্নিপতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইলাহুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের হাবিবা আপার আম্মা, আমাদের এই মুরব্বী আমাদেরকে কত স্নেহ করেন, কত আদর করেন, আজকে আল্লাহ কঠিন মৃত্যুর সঙ্গে আল্লাহ পাঞ্জা লড়ছেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাই আল্লাহ, এই মৌর্ষ রোগগুলোকে আপনি দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিন, হায়াত বৃদ্ধি করে দিন। ইলাহুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদেরকে অশান্তময় পৃথিবীতে ইমানের উপর সাবেত কদম থাকার তৌফিক দান করুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, তমাম দুনিয়ার দ্বীনী প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। এই করোনা ভাইরাসের মহামারীর থেকে পৃথিবীকে, পৃথিবীবাসীকে আপনাকে হেফাজত করুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমরা তো উম্মতে মুহাম্মাদী, আপনার বান্দা, কোরআনের অনুসারী, আমাদের উপর রহম করম করে আমাদের উপর থেকে এই বালা মুসিবতকে আপনি উঠিয়ে নিন। রব্বুল আলামিন, বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত আমাদেরকে নসিব করুন। আমাদের মাঝে যাদের যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দিন। আমাদের সন্তানগুলোকে পিতামাতার আনুগত্যশীল বানিয়ে দিন। যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে উপযুক্ত দিনদার পরহেজগার মোত্তাকি উচ্চশিক্ষিত বংশীয় পত্রপাত্রী দেখে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইলাহুল আলামিন, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মোদানা আপনি পৌঁছিয়ে দিন। ইলাহুল আলামিন, যারা আপনার ঘরকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের কষ্টার্জিত পয়সাকে আল্লাহ স্বর্ণ অলঙ্কারকে আল্লাহ নিজেরা ভোগ না করে উদারতভাবে আপনার ঘরের জন্য দান করে দিয়েছেন, আপনার এই বান্দা বান্দীদেরকে আপনি ভুলেও জাহান্নামের আগুনে দিয়েন না, কবরের আজাব তাদেরকে দিয়েন না। আল্লাহ, এই দানকে কবুল করে দুনিয়ার যাবতীয় বিপদ আপদের হাত থেকে প্রত্যেককে হেফাজত করুন, প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করুন। কিয়ামতের দিন আপনি আরশের সায়ার নিচে প্রত্যেককে বসার ব্যবস্থা করে দিয়েন, আর প্রত্যেকের জন্য জান্নাতে প্যালেস তৈরি করে দিবেন। ওসল্লিল্লাহুম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সম্মানিত সুধী ও দর্শক, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার আপনাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته।